বাংলা অনুষ্ঠান
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন। এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। সোমবার যুক্তরাষ্ট্র সরকারের দেয়া নতুন গাইডলাইনে বলা হয়েছে যে রাজ্যগুলিকে অবশ্যই করোনা ভাইরাসের পরীক্ষা চালাতে হবে। কনফারেন্স কলের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প গভর্নরদের বিষয়টি অবহিত করেন সোমবার। তবে বহু রাজ্যের গভর্নররা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের স্বল্পতার কথা আগেই জানিয়েছিলেন, যার অভাবে তারা টেস্টিং করতে পারছেন না। বহু রাজ্যের গভর্নররা কর্মকাণ্ড পুনরায় শুরু করার ব্যাপারে এখনও দ্বিধাগ্রস্ত, কারণ তাদের ধারণা সামাজিক দূরত্ব তুলে নিলে সংক্রমণ নতুন করে চাড়া দিয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রে বহু রাজ্য সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। খোলা হয়েছে রিটেল স্টোরস, হেয়ার সেলুন ইত্যাদি। বহু রাজ্যের কর্মকাণ্ড শুরু হচ্ছে আগামী কয়েক সপ্তাহে। অর্থনীতিতে সংক্রমণের প্রভাব নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বহু রাজ্যের কর্মকর্তারা, তাই কেন্দ্রীয় সরকারের কাছে তারা আরও একটি সাহায্য সহায়তা প্যাকেজের আবেদন জানিয়েছেন। কয়েক সপ্তাহ লকডাউন থাকবার পর বেকারিত্বের হার এখন চরমে উঠেছে। কোনো মতে যেসব প্রতিষ্ঠান খোলা আছে তারও সবিশেষ ক্ষতির মুখে। হোয়াইট হাউসের শীর্ষ পরামর্শদাতা কেভিন হ্যাসেটে বলেছেন, আমাদের অর্থনীতিতে এটাই সর্ববৃহৎ নেতিবাচক আঘাত। তিনি বলেন, সেই গ্রেট ডিপ্রেশনের সময়কার বেকারিত্বের হার আমাদেরকে হয়তোবা দেখতে হতে পারে। ইউরোপের বহু দেশ বিধিনিষেধ শিথিল করার প্রস্তুতি নেওয়াতে WHO দেশগুলির প্রতি রোগকে শনাক্ত করতে, বিচ্ছিন্ন ও পরীক্ষা করা এবং সবার জন্য সুচিকিৎসার আবেদন জানিয়েছে। WHO এর মহাপরিচালক ডক্টর গ্যাব্রিয়েসাস বলেছেন, নতুন সংক্রমণের হার কমতে থাকা নিঃসন্দেহে ভালো এক সংকেত। তবে তিনি হুঁশিয়ার করে দেন যে এই সংক্রমণ এখনও সক্রিয়। তিনি বলেন, এই ভাইরাসের নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে পূর্বাঞ্চলীয় ইউরোপে, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার কিছু কিছু অঞ্চলে। মহাপরিচালক উদ্বেগ প্রকাশ করেন যে সীমান্ত বন্ধ করে দিয়ে আমরা সংক্রমণ বিস্তার রোধে যে প্রয়াস নিয়েছি তা অন্যান্য সমস্যার জন্ম দিয়েছে, যেমন ঔষধের ঘাটতি এবং ফ্লুর মতো অন্যান্য রোগের চিকিৎসায় তা বাধা সৃষ্টি করেছে। তিনি বলেন, বিশ্বব্যাপী সংক্রমণ দমনে আমাদের একতাবদ্ধ থাকতে হবে, নইলে ভাইরাস আমাদের বিচ্ছিন্নতার সুযোগ নেবে এবং বহু লোকের মৃত্যু হবে। মঙ্গলবার বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানান যে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমিত হয়েছেন আরও ৫৪৯ জন। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ৮ সপ্তাহের মধ্যে গত ২৪ ঘন্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক ৫৪৯ জন করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন এবং ৩ জন মারা গেছেন। এ নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৬২ জন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জন। নতুন করে আর কোন জেলা বা এলাকা থেকে সংক্রমণের খবর না আসায় সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত দেশের মোট ৬০টি জেলায় করোনা রোগীর সন্ধান মিলেছে। কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন সব মিলিয়ে ১৮১৭৯৩ জন। এদিকে করোনা ভাইরাসের কারণে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোতে লম্বা সময় লকডাউন চলতে থাকায় শিশুদের জীবন রক্ষাকারী বিভিন্ন টিকা দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকা ও নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রকাশিত জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে এই বলে, শিশুরা যদি তাদের জীবন রক্ষাকারী টিকা না পায় তাহলে এই অঞ্চল আরো একটি স্বাস্থ্যজনিত জরুরি অবস্থার মুখোমুখি হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে টিকাদান থেকে একেবারে বাদ পড়া অথবা আংশিকভাবে টিকা পাওয়া শিশুদের 1/4 বা প্রায় 45 লাখ শিশু দক্ষিণ এশিয়ায় বাস করে, যাদের প্রায় 97% বসবাস ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে। করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে এসকল দেশে লকডাউন কার্যকর থাকা অবস্থায় নিয়মিত টিকা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অভিভাবকরাও তাদের বাচ্চাদের রুটিন টিকাদানের জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে অনাগ্রহী। এ অঞ্চল জুড়ে জাতীয় টিকাদান কার্যক্রম স্থগিত করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও নেপাল তাদের জাতীয় হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি এবং পাকিস্তান ও আফগানিস্তান তাদের পোলিও টিকাদান কার্যক্রম স্থগিত করেছে। অন্যদিকে বাংলাদেশের জাতীয় অধ্যাপক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইঞ্জিনিয়ার জামিলুর রেজা চৌধুরী মঙ্গলবার ভোরে ঢাকায় তার বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 78 বছর বয়সে ইন্তেকাল করেছেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও তথ্য প্রযুক্তিবিদ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
করোনা পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে পরমাশিস খোসরায় জানাচ্ছেন,
করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বাধিক মৃত্যু হল ভারতে। আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে 24 ঘন্টায় 62 জনের মৃত্যু হয়েছে। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 934। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1543 জন, ফলে দেশে আক্রান্তের সংখ্যা এখন 29,435। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেখানে 8,590 জন আক্রান্ত, মৃত্যু হয়েছে 369 জনের। আক্রান্তের সংখ্যার বিচারে মহারাষ্ট্রের ধারে কাছে অন্য কোনো রাজ্য নেই, তবে আক্রান্ত 2-3 হাজার ছাড়িয়ে গিয়েছে অনেক রাজ্যেই। গুজরাটে আক্রান্ত 3,548 জন, দিল্লিতে সংক্রমিত হয়েছেন 3,108 জন, মধ্যপ্রদেশে 2,168 জন করোনায় আক্রান্ত, উত্তরপ্রদেশে আক্রান্ত 1,955 জন, অন্ধ্রপ্রদেশে 1,183 জন সংক্রমিত হয়েছেন। সারা দেশে এখনো পর্যন্ত 6,869 জন সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন 697 জন, মৃত্যু হয়েছে 20 জনের। তবে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নের তরফে জানানো হয়েছে, এ রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন 504 জন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
চীনের কর্মকর্তাদের দাবি যে হুবেই প্রদেশের রাজধানী ইউহান সহ সমগ্র প্রদেশের হাসপাতালগুলিতে এখন কোনো করোনা রোগী নেই, তবে শহরের লোকজন হুবেই প্রদেশ বা হাসপাতালগুলি যে পুরোপুরি সংক্রমণ মুক্ত সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। চীনের কর্মকর্তারা এমনও জানিয়েছেন যে সুস্থ হয়ে যাওয়ার পর আবারও যারা সংক্রমিত হচ্ছেন তাদের চিকিৎসার কোনো প্রয়োজন নেই। ইয়াং নামের একজন বাসিন্দা মেসেজ অ্যাপে জানান, চীন এই রাজনৈতিক চাল চলেছে এই ভেবে যে মিল ফ্যাক্টরি বন্ধ করার যে চরম প্রভাব ক্ষমতাসীন শাসকদের উপর পড়েছে তা খোদ ভাইরাস থেকেও ভয়ঙ্কর। এই সংক্রমণে হুবেই প্রদেশে শিকার হয়েছেন 68,128 জন এবং মৃত্যু হয়েছে 4,512 জনের। এবারে বাদবাকি খবর, উত্তর কোরীয় নেতা কিম জং উন কোথায় বা কেনই বা জনসমক্ষে আসছেন না সবার মনেই সেই প্রশ্ন। তবে তার উত্তর এক একজনের কাছে এক এক রকমের। কেউ ভাবছেন পায়ে মচকানো ব্যথা, কেউ বলছেন তার কিডনি কাজ করছে না, কেউ বা বলছেন তার হৃদরোগের চিকিৎসা চলছে, আবার কেউ কেউ ভাবেন করোনা সংক্রমণ এড়াতে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, আবার এমনও কেউ বলেছেন মিসাইল পরীক্ষার সময় তিনি হয়তোবা চোট পেয়ে থাকবেন। তাহলে তিনি কেমন আছেন? গুজব যা ছড়িয়েছে তাতে বলা হচ্ছে তিনি কমাতে বা তিনি ব্রেন ডেড বা বলতে গেলে তিনি মৃত। এমনও গুজব যে তিনি তার ব্যক্তিগত সমুদ্র সৈকতে হয়তোবা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। তবে গুজব যতটাই প্রবল আর বাড়তে থাকুক, কোরীয় নেতার অবস্থান বা শারীরিক অবস্থার খবর যেন একটা রহস্যই থেকে যাচ্ছে। তবে এতসব জল্পনা কল্পনার মাঝেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তা বিশেষজ্ঞরা জানান যে ওয়াশিংটন উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও চাপের অভিযান অব্যাহত রাখবে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভয়েস অব আমেরিকাকে জানান, উস্কানির তৎপরতা পরিহার করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিধিনিষেধ মানতে পরিপূর্ণ পরমাণু মুক্ত হবার লক্ষ্যে অর্থবহ আলোচনায় ফিরে আসতে আমরা আমাদের অভিযান এবং তাদের প্রতি আবেদন অব্যাহত রাখব। তবে সমীক্ষকেরা কিমের ছোট বোন কিম ইয়ো জংয়ের ব্যাপারে বেশ কৌতূহল দেখাচ্ছেন, কারণ তাঁকে নেতার অন্যতম বিশ্বাসযোগ্য পরামর্শদাতা এবং এমনকি সম্ভাব্য উত্তরসূরি বলেও গণ্য করা হচ্ছে। করোনা মহামারীর কারণে লকডাউন এবং কারফিউ উপেক্ষা করে লেবাননের জনগণ দেশের অর্থনৈতিক দুর্দশার প্রতিবাদ জানিয়ে গাড়িতে চড়ে বা পায়ে হেঁটে প্রতিবাদে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা জানান, তাদেরকে একটি পন্থা বেছে নিতে হবে, হয় ক্ষুধায় মৃত্যু নতুবা সংক্রমণে মৃত্যু। বিশ্লেষকরা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে খেটে খাওয়া মধ্যবৃত্ত এবং শরণার্থীদের উপর অর্থনৈতিক দুর্দশার চাপ হবে চরম বিপর্যয়কারী। বসন্তের উষ্ণ আবহাওয়া এবং সংক্রমণের কারণে চাকরুচ্যুত লেবাননের জনগণ দেশ জুড়ে আবারও পথে পথে বিক্ষোভে নেমেছেন। অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বা টায়ার জ্বালিয়ে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বিক্ষোভকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংক্রমণ দূর করতে যে সফলতা অর্জিত হয়েছে এসব প্রতিবাদ বিক্ষোভে তা ম্লান হয়ে যেতে পারে। তিনি নিষেধাজ্ঞা মানবার অনুরোধ জানিয়ে প্রতিবাদকারীদের বলেন, রাস্তা থেকে পরিবার পরিজনদের কাছে আপনারা অনুগ্রহ করে ভাইরাস ছড়াবেন না। ইউএস আফ্রিকা কমান্ড বা আফ্রিকম জানিয়েছে যে গত ফেব্রুয়ারি মাসে আল শাবাব জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলায় দুজন সাধারণ নাগরিক নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। কমান্ড থেকে বলা হয়, স্বচ্ছতা বিষয়ে আমাদের প্রয়াস আরও বাড়ানো হয়েছে, কোনো ভুল বা ত্রুটি হলে অবশ্যই আমাদের তা স্বীকার করতে হবে। 2019 সালের 23 ফেব্রুয়ারি এসব সাধারণ নাগরিক নিহত হন, যা ছিল দুঃখজনক এবং অনিচ্ছাবশত। আফ্রিকমের প্রধান জেনারেল টনসন বলেন, সোমালি বন্ধুদের জন্য রয়েছে আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা এবং এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এবং করোনা মহামারীর কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি অর্থনীতিতে মন্দাভাব দেখা দেবে বলে বিশ্লেষকেরা জানাচ্ছেন। এই অঞ্চলের 10টি দেশের মধ্যে 2টি দেশ ছাড়া সবগুলিতে নেতিবাচক প্রবৃদ্ধি ঘটবে বলে গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিক্স জানিয়েছে। ব্যতিক্রম 2টি দেশ হচ্ছে ভিয়েতনাম ও মিয়ানমার। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন্সের অর্থনীতি 2020 সালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বলে সংস্থাটি জানায়। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
গত কয়েকদিন ধরে সাগরে দুটো ট্রলারে করে ভাসতে থাকা নারী ও শিশুসহ 500 মতো রোহিঙ্গাকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ এবং আশ্রয় দেওয়ার জাতিসংঘ এবং যুক্তরাজ্যের পৃথক পৃথক অনুরোধ নাকচ করে দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বিশালে সোমবার এক বিবৃতিতে এবং একই দিনে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড আহমেদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে টেলিফোন করে সাগরে ভাসমান নারী ও শিশুসহ 500 রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার অনুরোধ জানান। ঢাকায় পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ওই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তার বিবৃতিতে বাংলাদেশকে 500 রোহিঙ্গাকে গ্রহণের অনুরোধ জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসে আত্মমানবতার চিন্তা করে তাদের বাংলাদেশ গ্রহণ করবে বলে তারা বিশ্বাস করেন, অন্যথায় ওই অসহায় মানুষগুলোর পরিণতি হবে ভয়ানক মর্মান্তিক। যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ভাসমান রোহিঙ্গাদের গ্রহণের অনুরোধ জানান। ঢাকায় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এর জবাবে বলেছেন, বাংলাদেশ সীমিত সম্পদের মধ্যেও 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তাছাড়া ভাসমান 500 রোহিঙ্গা বাংলাদেশ সীমানায়ও নেই। এ সত্ত্বেও মানবিক কারণ দেখিয়ে ওই এলাকার অন্য কোনো দেশকে এরূপ অনুরোধ জানানো হয়নি। তিনি বলেন, যুক্তরাজ্যের রয়্যাল জাহাজ এসেও এদের উদ্ধার করতে পারে। বিশ্বের অন্যান্য দেশের উচিত বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী 11 লাখ রোহিঙ্গাকে তাদের দেশে নিয়ে আশ্রয় দেয়া। ঢাকায় নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, করোনা সংক্রমণের আশঙ্কায় মালয়েশীয় কর্তৃপক্ষ ওই রোহিঙ্গা শরণার্থীদের ট্রলার দুটি ওই দেশের সীমানায় ঢুকতে দেয়নি। এরপর থেকে ওই রোহিঙ্গারা ট্রলারে করে সাগরে ভাসমান রয়েছেন। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসসিআর এবং মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ পৃথক পৃথক বিবৃতিতে ভাসমান 500 রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, গত 15 এপ্রিল দুমাস ধরে সাগরে ভাসতে থাকা 382 জন রোহিঙ্গা সহ একটি নৌকা বাংলাদেশের কোস্টগার্ড উদ্ধার করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
গত বছর চীনে করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়ার পর থেকেই সারা বিশ্বে সর্বত্র তার ওষুধ বা প্রতিষেধক খোঁজার অবিরাম চেষ্টা হয়ে চলেছে। যখন জানা গেল যে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট, যা কিনা মূলত ম্যালেরিয়া এবং আর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহার হয়, সেইটে ব্যবহার করে করোনা ভাইরাসের চিকিৎসায় কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে এবং সেই সঙ্গে প্যারাসিটামল ট্যাবলেটও কাজ করছে, তখনই হাইড্রক্সিক্লোরোকুইনের সবচেয়ে বড় উৎপাদক দেশ ভারত তার নিজের নাগরিকদের চিকিৎসার জন্য এই দুটি ওষুধ যাতে কম না পড়ে তাই তার রপ্তানি বন্ধ করে দিল। কিন্তু তারপরে যখন দেখা গেল চতুর্দিকে সকলে চাইছে, সব দেশ ওই ওষুধ চাইছে, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হুমকি দিয়ে বলে বসলেন যে ওষুধ না দিলে ভারতকে তার ফল ভোগ করতে হবে, তখন ভারত ওই দুটি ওষুধের থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল। যদিও যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ততটা নয় যতটা দেখা গেল যে অন্যান্য দেশের সত্যিই ওই ওষুধটা দরকার, তখনও কিন্তু ভারত তার প্রতিবেশী দেশগুলোর প্রতি অগ্রাধিকারের ভিত্তিতে এই ওষুধ সরবরাহের সিদ্ধান্ত নিয়ে রেখেছিল এবং ভারতের বিদেশ নীতি অনুযায়ী সেটা করা হয়েছে। কারণ ভারত এই বিদেশ নীতি মেনে চলে যেখানে তার প্রতিবেশী দেশগুলো যে কোনো বিষয়ে অগ্রাধিকার পেয়ে থাকে। সেই অনুযায়ী এপ্রিল মাসের গোড়ায় ভারত ঠিক করেছিল যে 55টি দেশ ওই ওষুধ চাইছে, তাদের হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট সরবরাহ করা হবে, তবে তার মধ্যেও অগ্রাধিকার পাবে প্রতিবেশী দেশগুলি। তখনই ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশ 20 লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট পাবে, নেপালকে দেওয়া হবে 10 লাখ ট্যাবলেট, শ্রীলঙ্কাকেও 10 লাখ ট্যাবলেট, আর আফগানিস্তানকে এবং মালদ্বীপকে 5 লাখ করে ট্যাবলেট। এর মধ্যে পাকিস্তানের নাম ছিল না এই জন্য যে পাকিস্তান কখনও ভারতের কাছ থেকে এই ওষুধটি চায়নি। এই সপ্তাহের প্রথমেই বাংলাদেশের যে ওষুধ পাঠানোর কথা ছিল তার প্রথম দফা পাঠানো হয়ে গিয়েছে বলে বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে এবং আশা করা হয়েছে যে এই ওষুধ বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার কাজে লাগবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মহান সৃষ্টিকর্তা আমাদের ধৈর্যের বা সবরের পরীক্ষা নিয়ে থাকেন। সেই ধৈর্য পরীক্ষার সময় হয়েছে। গণজমায়েতে নিষিদ্ধ করা হয়েছে আপনারই স্বার্থে। বিভিন্ন উপাসনালয় ধর্মীয় রীতি মানতে গণজমায়েত পরিহার করুন, কারণ নিষেধাজ্ঞার কারণে আমাদের হাতে আছে এখন অনেক সময়। এই সময়ের বেশিরভাগটাই আমরা ঘরে বসে নিমগ্ন হতে পারি সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায়। আপনাকে বাঁচতে হবে এখন নিজের জন্য নয়, আপনার সন্তান সন্ততি আর পরিবার পরিজনের জন্য।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
চট্টগ্রামে একদিনেই র‍্যাব, পুলিশ এবং চিকিৎসক সহ 12 জনের শরীরে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রামের ফৌজদারহাট বিআইডিআইটি ল্যাবে 100 জনের নমুনা পরীক্ষার পর এই 12 জনের শরীরে কোভিড-19 পজিটিভ পাওয়া যায়। এর মধ্যেই নগরী পতেঙ্গা, আগ্রাবাদ, হালিশহর, দামপাড়া, পাহাড়তুলি, ভাটিয়ারি, পাঁচলাশ এলাকার একজন করে বাসিন্দা আছেন। এছাড়া মহানগরীর বাইরে মিরসরাই এবং বোয়ালখালীতে আছেন 2 জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ট্রাফিক বিভাগের কর্মরত 8 জন কনস্টেবলের শরীরে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে। দামপাড়া পুলিশ লাইনের একটি ব্যারেকে 300 কনস্টেবল থাকতেন। কোভিড-19 পজিটিভ আসার পর ওই ব্যারেকে থাকা কনস্টেবলদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশ প্রশাসন। নগরের পতেঙ্গায় শনাক্ত হওয়া র‍্যাব 7-এর ব্যাটালিয়ন সদস্য বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সহকারী উপপরিদর্শক পদমর্যাদার এই কর্মকর্তা কাশি ও শ্বাসকষ্ট থাকায় এক সপ্তাহ আগে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী এক অধ্যাপকের শরীরেও কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে। গত 26 মার্চ থেকে এ পর্যন্ত চট্টগ্রামে 2642 জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যেই করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 104 জনের, মারা গেছে 5 জন। এদিকে টানা লকডাউন পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজারে মজুদদারি ঠেকাতে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। দিনভর তারা চট্টগ্রামের ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন জনকে জরিমানা করেছেন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন কাফিউন নাহার।
আজকে সকাল থেকে আমরা অভিযান চালিয়ে দেখেছি যে শুধুমাত্র পেঁয়াজ রসুন এগুলোর দাম বাড়ার পাশাপাশি আদার দাম প্রায় দ্বিগুণ করে দিয়েছে। তো যেখানে গুদামে আদা রাখার কথা না সেখানেও আদা রেখেছে। সুপারি ব্যবসায়ী দেখা যাচ্ছে আদার ব্যবসা করছে। তো সেক্ষেত্রে আমরা মোট 4টি দোকানে অভিযান চালিয়ে পেয়েছি এবং তাদেরকে জরিমানা করেছি প্রায় 3 লক্ষ টাকার মতো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। তো এক্ষেত্রে আমাদের এই জরিমানা, এই অভিযান এগুলো চলতে থাকবে এবং আমরা চেষ্টা করব যাতে বাজারজাত কারসাজি যে কোনো ধরনের কারসাজি না করতে পারে।
এদিকে এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনাগলায় প্রতিপক্ষের গুলিতে 2 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর প্রসিদ্ধ খিসা গ্রুপের সদস্য বলে দাবি করা হয়েছে। সকাল 9টার দিকে বানছড়ি প্রেস বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। NTV-তে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। RTV-তে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজকে আমাদের সঙ্গে স্কাইপে লন্ডন থেকে যোগ দিচ্ছেন একজন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ একজন কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট, তিনি ক্যান্সারের চিকিৎসা করে থাকেন, এই ব্যাপারে তিনি বিশেষজ্ঞ এবং লিড ক্যান্সার ক্লিনিশিয়ান সেই হাসপাতালে, সাডেন ইউনিভার্সিটি হসপিটাল যেটি লন্ডনের অদূরে অবস্থিত তারই একজন শীর্ষ ক্যান্সার চিকিৎসক হচ্ছেন ডক্টর ইমতিয়াজ আহমেদ। আজকেই একটা সুখবর শুনছিলাম, বস্তুত কাল থেকেই শুনছি যে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই করোনা ভাইরাসের সংক্রমণ রোধের জন্য একটা টিকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। 2 জন অন্তত পক্ষে ভলেন্টিয়ার করে এই টিকা গ্রহণ করেছেন এবং আরো লোক এই টিকা গ্রহণ করবেন বলে কথা আছে। তা আপনি এ সম্পর্কে আমাদের কি তথ্য দিতে পারেন?
ঠিকই বলেছেন আনিস ভাই, আমরা যে একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে আছি, আপনি জানেন যে টিকা ছাড়া বা ভ্যাকসিন ছাড়া এর আমাদের এটাকে প্রতিরোধ করার ক্ষমতা নেই, আমাদেরকে এটা মানে আবিষ্কার করতেই হবে। কিন্তু করোনা ভাইরাসের যে বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যের কারণে এর বিরুদ্ধে টিকা আবিষ্কার করাটা একটা দুরূহ ব্যাপার। এর আগে অনেকেই চেষ্টা করেছেন, তার নানা রকমের যে পার্ট রয়েছে করোনা ভাইরাসের, এবং সেই সমস্ত গবেষণায় এখন পর্যন্ত কোনো টিকা ওরকম করে ইফেক্টিভ টিকা আবিষ্কার হয়নি। এই প্রথম বিজ্ঞানীরা ভাবছেন যে ল্যাবরেটরিতে প্রয়োগ করে যে এই টিকা যেটাকে আমরা বলছি অ্যাকটিভ ভ্যাকসিনেশন, যেটা ওনারা করেছেন এখন পর্যন্ত সেটা হচ্ছে এই আরএনএ বা এর যে অংশটা ভাইরাসের তার তিনটে থেকে চারটি পার্ট নিয়ে সেটা একটা সেটা মানব দেহে প্রবেশ করানো হচ্ছে একটা বাহনের মাধ্যমে, এবং মানব দেহে প্রবেশ করালে সেটা হচ্ছে সেটা মানব দেহ সেটাকে ভাবছে একটা ফরেন বডি বা অ্যান্টিজেন, এবং তখন তার বিরুদ্ধে আমাদের যে ইমিউনিটি একটা গ্রো করবে বা আমরা অ্যান্টিবডি তৈরি করব এবং সেইভাবে আমরা এই রোগটাকে প্রতিরোধ করতে সক্ষম হব। এখন আপনি গতকালকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে এটা ফেজ ওয়ান ল্যাবরেটরিতে এটা পরীক্ষা হয়েছে, এখন মানব দেহে এটা প্রথম পরীক্ষাটা করা হচ্ছে, 500 জন মতো 510 এরকম জন মতো প্রথম পরীক্ষা করা হবে, এবং এই ফেজ ওয়ানে যেটা দেখা হবে সেটা হচ্ছে এই ওষুধের মাত্রাটা কতটুকু দিতে হবে বা ভ্যাকসিনের মাত্রাটা কতটুকু দিতে হবে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া। এবং এটা ভাবা হচ্ছে যে জুন মাসের মধ্যে এই কাজটি সম্পন্ন যদি হয় এবং তারা 80% খুব আশাবাদী যে এটা দিয়ে তারা ভালো ফল পাবেন, এবং তা যদি হয় তখন আরো বৃহৎ আকারে বা এই এই মানে এই রিসার্চ বা এই পরীক্ষামূলক প্রয়োগটা করা হবে 5,000 মতো লোকজনের মধ্যে। তো সচরাচর এইটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, একটি ওষুধ বাজারে আসতে আপনার 5-6 বছর কেন 7-8 বছর লেগে যায়, কিন্তু মাত্র 4 মাসের মধ্যেই অক্সফোর্ডের এই দলটি তারা এই ভ্যাকসিন অন্তত পরীক্ষাগারে সফলভাবে এটা পরীক্ষা চালিয়েছেন এবং তারা খুব আশাবাদী যে হয়তো আমরা এর একটা সুফল পাবো সামনে।
আচ্ছা, করোনা ভাইরাসের এখন সর্বসাম্প্রতিক অবস্থা কি ব্রিটেনে?
আপনি খেয়াল করবেন বিবিসি বা অন্যান্য নিউজ চ্যানেলে যে আমরা পিকটা হয়ে গেছে, বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা পিকটা হয়ে গেছে। আপনি যদি দেখেন ইভেন এই মাসের শুরু থেকে যেখানে আমাদের প্রায় 900 বা 1,000 কাছাকাছি মৃত্যু হার ছিল সেটা কমে এখন 600 এসেছে, তারপরও আছে, কিন্তু সবচেয়ে আসার কথা হলো যে নতুন যে পেশেন্টরা দ্বারা শনাক্ত হচ্ছে তাদের সংখ্যা কিন্তু মানে বেশ ভালোভাবে কমে এসছে, এবং আমরা প্রথমে যেটা ভেবেছিলাম যে আইটিইউ বা নিবিড় যে চিকিৎসা যেখানে দেয়া হয় ভেন্টিলেশন তার যেরকম আমাদের দরকার হবে আমরা ভেবেছিলাম সেরকম দরকারটি হয়নি, এবং একটা আমরা একটা খুব একটা স্থিতিশীল জায়গায় আছি। আমরা ভাবছি না যে আমরা এর চাইতে বেশি আর আমাদের কোনো রকমের কোনো দরকার হবে এখন। হ্যাঁ, তো যেটি আমরা দেখতে পাচ্ছি ইভেন আমাদের হসপিটালেও যে এই আইটিইউ এর যে দরকার, যে আমাদের যে বেড যে আইটিইউ বেডের দরকার জায়গাটা স্থিতিশীলতায় আছে, এবং আমরা এখন চেষ্টা করছি স্বাভাবিকভাবে ফিরে যাবার। যেমন আমরা অনেক আমাদের ওয়ার্ড বন্ধ করে দিয়েছিলাম এবং সেই ওয়ার্ডটা বন্ধ করে দেওয়ার ফলে আমরা অনেক, যেমন আমার ক্যান্সার পেশেন্টদেরই আমরা অনেক চিকিৎসা দিতে পারিনি কারণ আমরা ওটা প্রায়োরিটাইজ করেছিলাম। এখন আমরা ধীরে ধীরে সেই জায়গাগুলো সেই ওয়ার্ডগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছি, এবং আমরা ভাবছি যে 2-3 সপ্তাহের মধ্যে প্ল্যাটোটা কমে গেলে আমরা ধীরে ধীরে একটা সুস্থ জায়গায় ফিরে যাব, যে আমাদের যেটাকে বলে নর্মালসি, আস্তে আস্তে আমরা সেই জায়গাটা ফিরে যাব আর কি।
সেটা খুবই একটা আশাবাদের ব্যাপার। তো আপনি একজন চিকিৎসক হিসেবে এই করোনা ভাইরাসের কিংবা COVID-19 কে কিভাবে চিহ্নিত করবেন?
এটি একটি ভীষণ আমাদের জন্য একটা দুর্যোগ। এরকম মহামারী তো এসছে পৃথিবীতে, পৃথিবীর ইতিহাসে বারবার করে এসছে, কিন্তু এই এই প্রথম আমরা এই বৈজ্ঞানিক যুগে এরকম একটা মহামারী পেলাম। যেমন ধরেন আপনার ইবোলা একটা আক্রান্ত হয়েছিল এর আগে, কিন্তু ইবোলার ভাইরাসটা ছিল ডিএনএ ভাইরাস, মানে ওটা আপনার ছড়াতো না বেশি, কিন্তু কোভিড ভাইরাসটা একটা আরএনএ ভাইরাস, এটা খুব দ্রুত ছড়ায়, এবং আপনি জানেন নানাভাবে আপনারা দেখছেন আজকে যেটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে একজন থেকে আরেকজনে, খুব দ্রুত ছড়ায়, ফলে এই এই ভাইরাসটা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন আমাদের অন্যান্য ভাইরাস গুলোর চাইতে। এবং আমরা আশা করছি যে এই আমার যেটা আশঙ্কা সেটা হচ্ছে আমাদের যে এখন লকডাউন বলেন বা সামাজিক দূরত্ব বজায় রাখার যে ব্যাপারটা, সেটা আমাদের আরো অনেক দীর্ঘমেয়াদী থাকতে হবে, এটা এখানে শেষ হবে না। আমাদেরকে এর প্রতিরোধ করা, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভ্যাকসিন বা টিকা আবিষ্কার হচ্ছে ততদিন পর্যন্ত কিছু না কিছু হলে আমাদের একরকমের একটা সামাজিক দূরত্ব বলেন বা যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, এর বিরুদ্ধে আমাদের সজাগ থাকা, এটা এটা চলতেই থাকবে আমাদের। এটা ফিরে আসতে পারে আবার যদি আমরা অসতর্ক হই।
আপনি বললেন যে ব্রিটেনে এই রোগ রোগের আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমশই কমে আসছে, এর পিক অবস্থা শেষ হয়েছে এবং সেটা সুসংবাদ, এবং আপনার হাসপাতালেও আপনি আপনার যে ক্যান্সারের রোগী তাদের চিকিৎসা দিতে পারছেন। ব্রিটেনে এই রোগের পরীক্ষার সরঞ্জাম নিয়ে অর্থাৎ টেস্টিং কিট নিয়ে একটা বড় রকমের প্রশ্ন উঠেছিল, সুরক্ষা ব্যবস্থা, মাস্ক ইত্যাদি নিয়ে। আপনার কি মনে হয় যে পর্যাপ্ত টেস্টিং ব্যবস্থা আছে?
পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থাটা অন্যান্য ইউরোপের অন্যান্য অনেক দেশের তুলনায় ব্রিটেনে কম এবং এটা এখন বাড়ছে, কারণ আপনি দেখেন একটা মহামারীর পরে মহামারীটা চলে গেল কিনা সেটা বোঝার জন্য, এই ভাইরাসের প্রকোপটা বোঝার জন্য আপনাকে সব আরো আরো টেস্টিংটা বাড়াতে হবে। তো গভর্নমেন্ট সেটা বিষয়ে চেষ্টা করছেন, সরকার চেষ্টা করছেন, এখন প্রতিদিনে 10,000 টার্গেট তাদের। তো গতকালকে আমি একটা রিপোর্ট দেখছিলাম যে তারা আস্তে আস্তে সেই টার্গেটের দিকে যাচ্ছেন, এখনো পুরোপুরি যাননি। আপনি জানেন দু রকমের টেস্ট হয়, একটা হচ্ছে আপনি সরাসরি দেখছেন যে আপনার সেই ভাইরাসটা আছে কিনা, আর একটি টেস্ট হচ্ছে আপনার এর বিরুদ্ধে ইমিউনিটি হলো বা কোনো সময় কোনো রকমে আপনি আক্রান্ত হয়েছিলেন কিনা, সেই 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 পরীক্ষাটা।
পরিশেষে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই রোগ থেকে কি বিশ্ব সহজেই মুক্তি পাবে, এর আশাবাদের দিকটা কি?
দেখুন, মানব জাতি কিন্তু সবসময় আশা নিয়েই বেঁচে থাকে এবং আমাদের এরকম মহামারী আগেও এসছে এবং আমরা সেটা উতরে গেছি, অবশ্যই আমরা এটা পেরিয়ে যাব। তবে কতদিনে পারবো সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, সবকিছু নির্ভর করবে আমরা কতদিনে এই ভ্যাকসিন বা টিকাটি আবিষ্কার করতে পারছি। ততদিন পর্যন্ত হয়তো আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে এবং বারবার হয়তো অল্প হলেও এর প্রকোপটা আসবে আবার চলে যাবে, এরকম একটা একটা ধারার মধ্যে আমাদের থাকতে হতেও পারে।
ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকরা শুনছিলেন ডক্টর ইমতিয়াজ আহমেদের ব্যাখ্যা বিশ্লেষণ এই রোগ নিয়ে, এর সংক্রমণের অসুবিধেগুলো, সমস্যাগুলো, সংকটগুলো, এবং এর পাশাপাশি এর পাশাপাশি ডক্টর ইমতিয়াজ আহমেদ আমাদের আশার দিকটাও দিকের সম্পর্কেও আলোকপাত করলেন এবং বললেন যে আগেও মহামারী হয়েছে বিভিন্ন সময়ে, সেগুলো থেকে মানুষ বেরিয়ে এসছে এবং সেই আশা নিয়েই আমাদের বাঁচতে হবে, দ্রুত হোক কিংবা খানিকটা ধীরে সুস্থে এটা শেষ হোক সেটা পরের কথা, কিন্তু সবার আগে হচ্ছে এই আশাবাদ আমাদেরকে রাখতে হবে। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
করোনা মহামারী থামবার কোনো লক্ষণ দেখা যায়নি, বহু মূল্যবান জীবন আমরা হারাচ্ছি প্রতিদিন প্রতি ঘন্টায়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবক যারা সারাদিন সারা রাত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেবায় নিবেদিত হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। দেশ আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে। আবারও অনুরোধ, বিধিনিষেধ মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে, অকারণে বাইরে বেরোনো চলবে না, ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
এবার আমরা শুনব একটি বিস্তারিত প্রতিবেদন, উপস্থাপন করছেন তাহিরা কিবরিয়া।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে আমরা টেলিওয়ার্ক করছি, বাড়ি থেকে কাজ করছি এবং স্কাইপের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আজকে আমাদের সঙ্গে স্কাইপে ইনস্টিটিউট অফ হেলথ বা NIH এর কার্ডিও ভাস্কুলার অ্যান্ড এন্ডোক্রিনোলজি বিভাগের চিকিৎসক এবং গবেষক ডক্টর নরিন হক, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আমার পক্ষ থেকেও তাহিরা, আমাকে আসলে এই সুযোগটা দেওয়ার জন্য। গত দু সপ্তাহ ধরে, বিশেষ করে কারণ এই এপ্রিল তো পিক সিজন এবং সবচাইতে বেশি সংক্রমণটা এই সময় আমরা দেখতে পাচ্ছি, আসলে পেশেন্ট এবং যথেষ্ট মানে সতর্কতার সাথে চিকিৎসা করতে হচ্ছে।
কিন্তু আমরা মূলত জানি যে NIH একটি গবেষণা কেন্দ্র, ন্যাশনালি জাতীয় গবেষণা কেন্দ্র, এবং এখানে সাধারণত কি ধরনের রোগীদের চিকিৎসা করা হয় এবং কোভিডে যারা আক্রান্ত তারা কি সাধারণ রোগী যারা আক্রান্ত হয়েছেন এবং চলে আসলেন, ব্যাপারটা কি এরকম নাকি একটু ভিন্ন?
চমৎকার প্রশ্ন আপনার। তো এনআইটি আমাদের ক্লিনিক্যাল সেন্টার যেটা, সেখানে আমরা আসলে রোগীদের চিকিৎসা দেই সাধারণ রোগী নয়, সাধারণ রোগীরা সাধারণত আগুলোতে যাচ্ছে। এইসব রোগীরা হচ্ছে যথেষ্ট ক্রিটিক্যাল, যেমন ধরেন বিভিন্ন ক্যান্সার প্রোটোকলের পেশেন্ট যাদেরকে ইমিউনোথেরাপি দেওয়া হচ্ছে, অথবা একজন এন্ডোক্রিনোলজিস্ট হিসেবে আমি পাচ্ছি পেশেন্ট যারা স্টেরয়েড নিচ্ছে কন্টিনিউয়াসলি, মানে বছরের পর বছর তাদেরকে স্টেরয়েড চিকিৎসা দেওয়া হয়েছে এবং যথেষ্ট হাই ডোজের স্টেরয়েড, তাদের ইমিউনিটি এমনিতেই নেই। সেই ক্ষেত্রে তারা কোভিড যখন আক্রান্ত তখন তাদেরকে কমিউনিটি হসপিটাল রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যাপারে, কারণ তাদের যথেষ্ট মনিটরিং দরকার, এক্সপার্ট প্যানেল দরকার। এই ধরনের পেশেন্টদেরকে আমরা নিয়ে আসছি, চিকিৎসা দিচ্ছি, এবং আমি বলতে পারি যে আমাদের সাকসেসফুল এই পর্যন্ত যথেষ্ট সাফল্য। আমি বলবো যে আমরা আইসিইউতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যেসব পেশেন্ট দেখছি তাদেরকে আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ রেখে যথেষ্ট সক্ষম করে বাসায় পাঠাতে পারছি। তো আমি মনে করি যে গত এক মাসে এবং কন্টিনিউয়াসলি আমাদের যে ট্রিটমেন্ট গুলো পাচ্ছি, আমরা বিভিন্ন স্টেটে যে সমস্ত ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি হচ্ছে সেগুলো সত্যি খুব উপকারী। এবং এই ব্যাপারে আমি একটু বলতে চাই যদি আমাকে একটু সময় দেন। COVID-19 treatment guidelines.nih.gov এই ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন clinicaltrials.gov এই এই ওয়েবসাইটে আমরা প্রায় 900টা স্টাডি, ক্লিনিক্যাল স্টাডি তালিকাবদ্ধ করেছি, হ্যাঁ, এই পর্যন্ত। সেই 902 স্টাডির মধ্যে আপনি কোভিড ট্রিটমেন্টের সমস্ত লেটেস্ট আপডেটগুলো পাবেন এবং কি হচ্ছে পৃথিবীব্যাপী। যেমন সেখানে ইরানের একটা স্টাডি আপনি দেখবেন, ইরানে ওরা আয়রন বাইন্ডার ডেফেরক্সামিন দিয়ে কোভিড পেশেন্টদেরকে ট্রিট করছে এবং কিছু সাকসেস পাচ্ছে। চমৎকার কিছু ট্রিটমেন্ট আসছে জাপানের কাছ থেকে, যেমন অ্যাভিগান, এটা এক ধরনের ভাইরাল রেপ্লিকেশন বা আমাদের যে ভাইরাসটা বারবার বংশবৃদ্ধি করছে সেটাকে স্টপ করে দেওয়ার কাজে মানে উপযোগী, সেই ধরনের একটা ট্রিটমেন্ট দেখবেন। আমাদের ইউএসএতে এই মুহূর্তে বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, সেগুলোর একদম আপডেটেড ইনফরমেশন আপনি পাবেন। সেই প্রসঙ্গে বলতে চাই যে আমাদের কোভিড-19 যে গাইডলাইন সেটা এখন খুব সুন্দরভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে আপনি ট্রিটমেন্ট প্যানেলে দেখবেন যে যেগুলো ভাইরাল রেপ্লিকেশনকে বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ ভাইরাসটা যখন একটা থেকে আরেকটা বংশবৃদ্ধি করছে সেই সময় তার জিন যে জেনেটিক মেকানিজম বা জিন পদ্ধতিতে বংশবিস্তার করছে সেটাকে স্টপ করে দিচ্ছে। তার মানে হচ্ছে ভাইরাসটা আপনার শরীরে প্রবেশ করছে কিন্তু সে আর বংশবৃদ্ধি করতে পারবে না, সেটা এক ধরনের ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে যখন আমাদের নিজেদের শরীর ভাইরাসটা যখন ঢুকে, এক একটা মানুষের রেসপন্স হচ্ছে এক এক রকম, যেটা আপনি এতদিনে দেখেছেন, আপনারা সবাই দেখছেন হাউ মানে প্রত্যেকটা পেশেন্টের রেসপন্স এবং ইমিউনিটি ডিফারেন্টলি অ্যাক্টিভেটেড হচ্ছে। সো সেই ক্ষেত্রে যে ইমিউন রেসপন্সটা সেটাকে সাপ্রেস করে বা একটু কমিয়ে দিয়ে পেশেন্টদের চমৎকার একটা আরোগ্য লাভ হচ্ছে। হ্যাঁ, ওই ওই প্রসঙ্গে আমাদের বেশ কিছু মেডিকেশন সামনে এসেছে যেটা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি, কারণ আমাদের কাছে যেসব পেশেন্ট আসছে তারা যথেষ্টই আমি বলবো যে ক্রিটিক্যাল বা তাদের অবস্থা কিছুটা হলেও সঙ্গীন। তাদেরকে যখন আমরা ইমিউন রেসপন্স গুলো বন্ধ করে দিচ্ছি আমরা চমৎকার ফল পাচ্ছি। হ্যাঁ, তো ওইটা যেমন সামনে এসেছে। আরেকটা FDA অ্যাপ্রুভ করা থেরাপি যেটা এই মুহূর্তে সবচেয়ে প্রচলিত, আপনি অনেক নিউজে এখন শুনছেন, কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। ভ্যাকসিনের আগে এটাই হয়তো সবচেয়ে বড় অ্যান্টিবডি প্রোভাইডিং একটা থেরাপি, যেখানে আমাদের পেশেন্ট যাদের কোভিড হয়েছে।
আপনাকে একটু থামাতে হচ্ছে, FDA সম্প্রতি প্লাজমা থেরাপি অ্যাপ্রুভ করেছে, তো এই থেরাপির কোন পর্যায়ে এখন, কি গবেষণা শুরু হয়ে গেছে, এবং গবেষণা যদি শুরু হয়ে থাকে কোথায় এর গবেষণা হচ্ছে, আপনি কি একটু বিস্তারিত আমাদের বলবেন?
প্লাজমা থেরাপির ব্যাপারটা যেরকম, এটা কিন্তু নতুন কোনো কনসেপ্ট না। এই এই আইডিয়া, এই যে বিষয়টা, এটা আমরা বহু বছর ধরে ব্যবহার করে এসেছি, যে একজন যদি ইনফেক্টেড হয় কোনো একটা জীবাণুর দ্বারা, সংক্রমিত হয়, তার নিজের শরীর যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করে, অর্থাৎ অ্যান্টিবডি যেটাকে আমরা বলি, সেই অ্যান্টিবডিটাকে আমরা সেই মানুষটার কাছ থেকে নিয়ে যার এই মুহূর্তে রোগাক্রান্ত যারা তাদেরকে দিচ্ছি, তাই না? তো এটা হচ্ছে প্লাজমা। প্লাজমাটা হচ্ছে আমাদের শরীরের ব্লাড থেকে তৈরি করা একটা মানে রক্ত রস বলতে পারেন, সেখানে আমাদের সমস্ত অ্যান্টিবডি কনসেন্ট্রেশন গুলো থাকে। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আমরা কোভিড এর সম্পর্কে যেটা জানি সেটা হচ্ছে যে ইমিউনিটি লং লাস্টিং হয় না, যে একবার কোভিড আক্রান্ত সে দ্বিতীয়বারও আক্রান্ত হতে পারে।
সেই আমরা মাত্রই এটা জেনেছি, আমরা খুব আশাবাদী ছিলাম যে একবার যদি কোভিড একবার হলে হয়তো বা দ্বিতীয়বার হবে না, কিন্তু WHO জানিয়ে দিয়েছে যে এটা সঠিক নয়। তো সে সম্পর্কেও মনে হয় আপনার কাছ থেকে আমাদের জেনে নেওয়া উচিত যে আসলে ব্যাপারটা কি ঘটছে।
আসলে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা হয়তো খুব খুশি হতাম যদি একবার অ্যান্টিবডি তৈরি হয়ে আমাদেরকে লাইফ লং প্রোটেকশন দিত, তাই না? আমরা ছোটবেলায় আমাদের সবারই কম বেশি চিকেন পক্স হয়েছে এবং আমরা জানি যে ওটা আমাদেরকে একটা ইমিউনিটি দিবে, অন্তত দীর্ঘ সময়ে দীর্ঘমেয়াদি ইমিউনিটি দিবে। সেটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। কিন্তু যেটা এখনো সম্ভব, এবং আপনাকে যদি আমি ক্রাইটেরিয়া গুলো বলি যে কিভাবে এই প্রোটোকলটা তৈরি হয়েছে, এবং তখন আপনি বুঝবেন যে এই মুহূর্তে কেন এটার ব্যাপারে কিছুটা আশাবাদী আমরা হতে পারি। সো যে সমস্ত পেশেন্টরা কোভিড আক্রান্ত এবং 28 দিন পর্যন্ত যারা মানে কোভিড আক্রান্ত হওয়ার পরে 28 দিন পার হয়ে গেছে সম্পূর্ণ সুস্থ, তাদের শরীরের থেকেই প্লাজমাটা নিয়ে সেই অ্যান্টিবডিটাকে আমরা বলছি রেসিপিয়েন্ট অ্যান্টিবডি। এবং তখন কাদেরকে দিচ্ছি, ডোনার কারা বা কারা গ্রাহক কারা, সেই পেশেন্টদের মানে যেসব রোগীরা সিভিয়ারলি ইল, যেমন ধরেন যাদের অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে 93%-এরও নিচে, অথবা যারা লাংসে ইনফেক্টেড, যাদের সিভিয়ার নিউমোনিয়া দেখা দিয়েছে, যাদের দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে ভেন্টিলেটর সাপোর্টের প্রয়োজন হচ্ছে, এতখানি আর মানে শ্বাসকষ্ট এবং ফুসফুসের সমস্যা হচ্ছে, সেসব পেশেন্টদেরকে সিলেক্ট করা হবে বা সেসব পেশেন্টদেরকেই টার্গেট করা হবে। সেই সমস্ত রোগীদেরকে এই অ্যান্টিবডি সহ প্লাজমাটা দেওয়া হবে। এখন প্রশ্ন হলো যে FDA কি কখনো এর আগে এত তাড়াতাড়ি কোনো ওষুধ অ্যাপ্রুভ করেছে? অন্তত এই 10 বছরের গত ডেকেডের ইতিহাসে এরকম নেই যে এক থেকে দুই মাসের মধ্যে ইউনিভার্সিটি অফ উইসকনসিনকে তারা এই ক্লিনিক্যাল ট্রায়াল করার জন্য অ্যাপ্রুভ করে দিয়েছে। সো ইউনিভার্সিটি অফ উইসকনসিন এখন মে মাস থেকে শুরু করবে এই কনভালেসেন্ট প্লাজমা থেরাপিটা। এটা চমৎকার একটা উদ্যোগ, আমাদেরকে হয়তো দেখাবে যে সত্যি সিভিয়ারলি ইল যেসব পেশেন্ট তাদের মৃত্যুর হারটা কতখানি কমাচ্ছে, তাদের ভেন্টিলেশনের হারটা কতখানি কমাচ্ছে, এটা বেশ চমৎকার একটা উদ্যোগ হবে। ইমিউন রেসপন্সের ব্যাপারে যেমন কিছু ওষুধ কাজ করছে এই মুহূর্তে, মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি যেটাকে আমরা বলি, টকলিজুম্যাব, সেটা দেখলাম যে বেশ প্রয়োগ হচ্ছে এবং বেশ ভালো কিছু রেসপন্স পাওয়া যাচ্ছে। তারপর আপনাকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন কমিউনিটি বা আউট পেশেন্ট বেসড যে ট্রিটমেন্টগুলো হচ্ছে, হ্যাঁ, যেটা আমরা বাইরে কমিউনিটিতে দিয়ে থাকছি, যেমন ফ্লুর জন্য আপনি কি করেন, ট্যামি ফ্লু বা অসেলটামাভির, এটা কিন্তু এখন মোটামুটি FDA অ্যাপ্রুভড এবং আমরা ফ্লু এর পেশেন্ট দেখে প্রথম 72 ঘন্টার মধ্যে এই ওষুধটা দেই। সেরকম কোনো ওষুধ কি সম্ভব COVID-19 এ বের হওয়া? তো প্রশ্নটা আসছে এবং গবেষণাটা হচ্ছে, সেই ডেটাটা আসছে আপনার SARS এর যে প্রথম সংক্রমণ হয়েছিল 2002-2003, আপনি জানেন সাউদার্ন চায়নাতে, তখন কিন্তু বেশ কিছু চমৎকার কাজিস এসেছিল। সেখান থেকেই হাইড্রক্সিক্লোরোকুইন, ক্লোরোকুইনের ব্যবহার, এবং এগুলো কিন্তু সব ল্যাব বেসড স্টাডি, হ্যাঁ, অর্থাৎ এগুলো ল্যাবের থেকে আপনি জেনেছেন যে যখন পেট্রি ডিশের মধ্যে ভাইরাস দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো, সেটা কার্যকরী হলো। কিন্তু একটা মানুষের শরীরে সেটা কতখানি কার্যকরী এবং সেটা কতখানি সত্যি কথা বলতে কতখানি সেফ বা কতখানি রোগীকে কোনো ক্ষতি যেন না করে, সেটা আমাদের প্রত্যেকটা চিকিৎসকের কিন্তু মাথায় রাখতে হবে। হাইড্রক্সিক্লোরোকুইনের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে এটা হৃদরোগীদের জন্য যেটা করে সেটা হচ্ছে ইন্টারভেল, কিউট ইন্টারভেলটা বাড়িয়ে দেয়, হ্যাঁ, যাদের ধরেন কিছু সমস্যা আছে অ্যারিদমিয়া জনিত, তাদের জন্য এটা যথেষ্ট রিস্ক সম্পন্ন একটা মেডিসিন। সো এই ধরনের রোগীদেরকে আমাদেরকে আগেই আইসোলেট করে নিতে হবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
সেলিম হোসেনের একটি রিপোর্ট, সাক্ষাৎকার ভিত্তিক।
কিছুদিন আগে আমরা বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়েছিল যে জেলা মাদারীপুর, সেটার খবর জানিয়েছিলাম আমাদের এক সাংবাদিক বন্ধু জহির খান আমাদেরকে বলেছিলেন, তিনি যুক্ত হয়েছিলেন। আজ জহির খানের সঙ্গে আবারও আমরা কথা বলছি, কারণটা হচ্ছে মাদারীপুরেই বাংলাদেশে প্রথম করোনা রোগী একবার সেরে যাওয়ার পর দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। করোনা সংক্রমণের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন বিশেষজ্ঞরা আলোচনা করেছেন যে করোনা একবার আক্রান্ত হবার পর দ্বিতীয়বার হয় কিনা সে ব্যাপারে এখনো কেউ নিশ্চিত নয়। তবে মাদারীপুরে যেহেতু একবার সেরে যাবার পর দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন, তাতে প্রমাণিত হয়েছে যে করোনা একবার হলেও দ্বিতীয়বার হতে পারে। তো কিভাবে হলো, কেমন আছেন তারা, সার্বিক অবস্থা, এগুলো জানবার জন্য আমরা জহির খানকে আমন্ত্রণ জানিয়েছি। জহির খান, এই বিষয়টি আমরা যে শুনলাম যে করোনা দ্বিতীয়বার হয়েছে, প্রথমবার সেরে যাবে, এটা কিভাবে ঘটলো, কেমন তাদের লক্ষণ ছিল এবং কিভাবে তারা ট্রিটমেন্ট নিয়েছে?
জানেন যে মাদারীপুরের যে শিবচর এলাকা, যেখানে একই পরিবারের চারজন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন, তারা কিন্তু সুস্থ হওয়ার পরে হাসপাতালে তারা ছিলেন এবং তারা সুস্থ হয়ে যাওয়ার পরে সেখান থেকে বাড়িতে যান এবং বাড়িতে গিয়ে তারা কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন, মসজিদে মিলাদ দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। সেই পরিস্থিতিতে তাদের মধ্যে কিন্তু আবার তারা অসুস্থ হয়ে পড়েন, যেহেতু তাদের মধ্যে মূলত করোনা সেরে যাওয়ার পরও তাদের উপসর্গটা বিষয়টা তারা অসুস্থ হওয়ার কারণে, শারীরিকভাবে অসুস্থ বোধ করার কারণে কিন্তু দ্বিতীয়বার মাদারীপুর সদর হাসপাতালে আসতে হয় এবং মাদারীপুর সদর হাসপাতালে পরবর্তীতে তারা আরো 14 দিন সেখানে চিকিৎসা নিয়েছেন এবং সেই চিকিৎসা পরিস্থিতিতে, এই যে চিকিৎসা পরিস্থিতিতে তারা কিন্তু 14 দিন পার করার পরে তারা আবার সুস্থ হয়েছে এবং তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে মাদারীপুরের সিভিল সার্জন ডক্টর শফিকুল ইসলাম জানিয়েছেন, আমাদের স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারা যে করোনা আক্রান্ত দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করা হয়েছে এবং তাদেরকে আবারও করোনা নেগেটিভ এসেছে। যেহেতু তারা দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছে এবং এই কারণে আইইডিসিআর সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল তাদেরকে নিয়ে বাংলাদেশে আলাদাভাবে গবেষণা করছে, কেন এই চারজনের আগে নেগেটিভ পজিটিভ এসেছিল, তারপর আবার পজিটিভ হলো এবং কেন আবার তারা দ্বিতীয়বার আক্রান্ত হলো। এবং এই বিষয়টি কিন্তু শুধুমাত্র মাদারীপুরের মধ্যে সীমাবদ্ধ না, এই বিষয়টিকে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তারা কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ কিন্তু এদেরকে নিয়ে গবেষণা করছেন এবং তাদের 7 দিন অতিবাহিত হলে তাদের আবার রক্ত নমুনা পরীক্ষা করা হলে আমরা সেই বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। এবং এই ক্ষেত্রে মাদারীপুরের সিভিল সার্জন ডাক্তার শফিকুল ইসলাম আরো একটা বিষয় জানিয়েছেন যে তিনি অকুণ্ঠিত আমাদের স্থানীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন যে সেখানে তাদের পরীক্ষাগত ত্রুটি থাকতে পারে, তাদের অন্য কোনো সমস্যা থাকতে পারে অথবা তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি, এ ধরনেরও থাকতে পারে। তারা তাদের কিন্তু সবকিছু স্বীকার করে নিয়েছে এবং এই বিষয়টিকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা বিবেচনা করছে।
নিশ্চয়ই, দেখা যাক, 7 দিন পরে আমরা আবার জানার চেষ্টা করব। আচ্ছা, এখন মাদারীপুর জেলার সার্বিক অবস্থা কি, করোনা পরিস্থিতি, এ পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে বা কেউ মারা গেছে কিনা, কি অবস্থায় আছেন আপনারা?
যে বিষয়টি হলো যে মাদারীপুরে কিন্তু করোনা পরিস্থিতি শুরু হয় ইতালি প্রবাসী এক যুবকের মাধ্যমে, মাদারীপুর সদর উপজেলার কুড়িয়া ইউনিয়নের আপাশি গ্রামের এক ইতালি তরুণ, তিনি কিন্তু সেই প্রথম দিকে সুস্থ হয়ে গেছেন এবং ওই এলাকায় এখন পর্যন্ত আর কোন করোনা ভাইরাসের আক্রান্ত রোগী পাওয়া যায়নি এবং তিনি অসুস্থ হওয়ার পরে বা সারা দেশে যখন 3 জন শনাক্ত হয়, মাদারীপুরের একজন এবং নারায়ণগঞ্জের 2 জন, এবং সেই শনাক্ত হওয়ার পরে মাদারীপুরের ওই এলাকাটিকে এলাকায় 29 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল এবং ওই এলাকায় বা ওই আশপাশের ইউনিয়নে কিন্তু এখন পর্যন্ত আজকে প্রায় 1.5 মাস সময় অতিবাহিত হয়েছে। তারপর কিন্তু আর অন্য কোনো পাওয়া যায়, কিন্তু অন্য সময় মাদারীপুরের কিন্তু আরো কয়েকটি জায়গায়, মাদারীপুরের রাজৈর এলাকায় ইতিমধ্যে 5 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এদের মধ্যে 2 জন নারী আছেন এবং 1 জন শিশু আছেন। মূলত এক প্রবাসী সন্তান, প্রবাসী বাবা আক্রান্ত হওয়ার পরে তার 3 বছর বয়সে এক শিশু সন্তানও আক্রান্ত হন এবং সেই শিশু সন্তান কিন্তু তার মায়ের সাথে ছিল, তার মায়ের সাথে থাকা অবস্থায় সেই মা প্রথম দিকে করোনা নেগেটিভ থাকলেও মা যেহেতু তাকে 3 বছরের শিশু সন্তানকে কিন্তু আসলে তাকে অন্য জায়গায় রাখার মতো অবস্থা ছিল না, তিনি সেই কাজটা করেনি, কিন্তু পরবর্তীতে তার পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে এবং মাদারীপুরের রাজৈরের একজন তরুণীর করোনা পজিটিভ হয়েছে। ওই তরুণী মা এবং আরেকজন তরুণী, দুজনে কিন্তু করোনা পজিটিভ এলো কিন্তু তাদের শরীরে কিন্তু করোনার কোনো উপসর্গ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটি স্বাস্থ্য বিভাগকে ভাবিয়ে তুলেছে যে করোনা ভাইরাস বহনকারী মানুষও কিন্তু আসলে উপসর্গ বা কোনো ধরনের শারীরিক দুর্বলতা অনুভব করছেন এবং ওই মা কিন্তু এখন পর্যন্ত সুস্থ আছে। ওই বাচ্চা শিশু, 3 বছর বয়স শিশু এবং তাদের বাবা, তারা সবাই চিকিৎসাধীন আছেন এবং মাদারীপুরে সর্বশেষ এ পর্যন্ত 28 জন রোগী শনাক্ত হয়েছে এবং এর মধ্যে মাদারীপুরের স্থায়ী বাসিন্দা এবং স্বাস্থ্য বিভাগের প্রথমতে মাদারীপুরের 2 জন মারা গেছে। দুজনের বাড়ি শিবচরের একজন প্রথম দিকে মারা যান, তিনি 60 বর্ষ এক বৃদ্ধ এবং আরেকটা বিষয় আমি একটু পরে আবার একটু ব্যাখ্যা করবো, আরেকজন নারী 3 দিন আগে মারা গেছেন এবং এর আগে আর একটু বিষয় বলে রাখতে চাই যে মাদারীপুরের এই হিসাবের বাইরেও কিন্তু মাদারীপুরের বাসিন্দা যারা স্থায়ী বাসিন্দা আরো দুজন রোগী এখানে মারা গেছেন করোনায়। একজন খুলনাতে থাকতেন, খুলনাতে স্থায়ী, তার স্থায়ী নিবাস মাদারীপুর শহরের কুলপতি এলাকায়, তিনি খুলনাতে হিসাবে তালিকাভুক্ত হয়েছেন। তিনি মারা যাওয়ার পরে মাদারীপুরের কুলপতিতে সেটাকে দাফন করা হয়েছে। এবং আর একজন মারা গেছেন মাদারীপুরের কুনিয়া এলাকায়, তিনি ঢাকা থাকতেন, তিনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, তার স্থায়ী নিবাস মাদারীপুরে কিন্তু তিনি ঢাকা থাকতেন, তাকে ঢাকায় দাফন করা হয়েছে।
জি অনেক ধন্যবাদ জহির খান, সাবধানে থাকবেন, আপনারা ভালো থাকবেন, অনেকক্ষণ সময় দিলেন ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে, অনেক ধন্যবাদ।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই আয়োজন নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আর এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সংবাদের মধ্যে যে সমস্ত শব্দ আসে, বিশেষ করে আমেরিকান ইংরেজি শব্দগুলো আসে, সেগুলোর সঙ্গে সংবাদ পাঠক কিংবা যারা সংবাদ লেখেন তাঁদেরকে পরিচয় করিয়ে দেয়া।
হ্যাঁ, এই ধরনের শব্দগুলো সংবাদ লেখায় বা সংবাদ পাঠে ব্যবহার করা হয়। তো তাহলে আমাদের আজকে নিউজ ওয়ার্ডটি কি হবে?
আজকে নিউজ ওয়ার্ড হচ্ছে ফিসকাল।
আচ্ছা, ফিসকাল এই শব্দটি কিন্তু আমার কাছে একেবারেই অপরিচিত মনে হচ্ছে।
তা ঠিক, আসলে ফিসকাল শব্দটা একটু ব্যতিক্রমী, তবে এর অর্থটা বলার আগে সাবরিনা শোনা যাক এখন এই কথাগুলো।
Listen to this story about how U.S. lawmakers voted to avoid a government default.
They say it is only a temporary delay and does not fix the underlying problem of a growing fiscal deficit with a combination of taxes and spending cuts.
বলো দেখি সাবরিনা, কতটুকু বুঝলে এই বাক্যটার?
হ্যাঁ, এখানে বলছে যুক্তরাষ্ট্রের বিধায়করা কিভাবে সরকারের ডিফল্ট অ্যাভয়েড করতে ভোট দিয়েছিল সেই খবরটি শুনুন। এখানে কিন্তু আমি যখন এর অর্থটি বলছিলাম তখন আমি ডিফল্ট এবং অ্যাভয়েড এই দুটোর বাংলা আমি করিনি।
হ্যাঁ সাবরিনা, সেটা তো বুঝতেই পারছি, ডিফল্টের এবং অ্যাভয়েডের বাংলা তুমি করতে পারোনি। আসলে ডিফল্ট মানে হচ্ছে কোনো রকম ব্যর্থতা, কোনো রকম ত্রুটি ইত্যাদি। তবে এখানে অর্থটা একটু ভিন্ন, সরকারের তরফ থেকে অর্থ যোগান দিতে ব্যর্থতা কিংবা বাজেটে ঘাটতি, এই বিশেষ অর্থেও কিন্তু ডিফল্ট শব্দটি ব্যবহার করা হয়।
আচ্ছা, তাহলে অ্যাভয়েড শব্দটির অর্থ কী হবে?
হ্যাঁ, অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। এবার সাবরিনা তুমি পুরো বাক্যটা এখন সবটুকু বাংলায় বলো তো।
আচ্ছা বলবো, কারণ এখন তো আমি জেনে গেছি যে অ্যাভয়েড এবং ডিফল্টের বাংলার অর্থ আপনি বলে দিয়েছেন। আচ্ছা তাহলে এখন এই বাক্যটির পুরো মানেটা হবে, যুক্তরাষ্ট্রের বিধায়করা কিভাবে সরকারের বাজেট ঘাটতি এড়িয়ে যেতে পারে সে ব্যাপারে যে ভোট দিয়েছিল সেই খবরটি শুনুন।
বাহ, একদম ঠিক বলেছো। এবার পরের বাক্যটি, এটি একটি দীর্ঘ বাক্য, সেই সেন্টেন্সে বলা হচ্ছে দে সে ইট ইজ অনলি আ টেম্পোরারি ডিলে অ্যান্ড ডাজ নট ফিক্স দ্য আন্ডারলাইং প্রবলেম অফ গ্রোয়িং ফিসকাল ডেফিসিট উইথ আ কম্বিনেশন অফ ট্যাক্সেস অ্যান্ড স্পেন্ডিং।
এই বাক্যটা তো বেশ লম্বা, আর তাছাড়া আমি এই বাক্য যেটা বললেন সেটা সব কটা শব্দের বাংলা কিন্তু আমি ঠিকভাবে বলতে পারবো মনে হচ্ছে না।
ঠিক আছে, যতটুকু পারো ততটুকুই না হয় একটু ভেঙে ভেঙে বলো আমাদের।
আচ্ছা চেষ্টা করছি। তারা বলছেন এটা কেবলমাত্র অস্থায়ী বিলম্ব এবং তা কর ও ব্যয় নির্বাহ মিলিয়ে ক্রমবর্ধমান ফিসকাল ডেফিসিটের আন্ডারলাইং সমস্যাগুলো ঠিক করতে পারে না।
তুমি আসলে অনেকখানি ঠিক বলেছো, কয়েকটা শব্দ বলতে পারোনি, যেমন ধরো ডেফিসিট। এখন ডেফিসিট শব্দটির মানে হচ্ছে ঘাটতি, আর আন্ডারলাইন এর বাংলা অর্থ হলো অন্তর্নিহিত।
আচ্ছা, আর তাহলে সেই ফিসকাল শব্দটির অর্থ?
ঠিকই বলেছো, ফিসকাল হচ্ছে আজকের এই নিউজওয়ার্ড, এই আলোচনার। এ সম্পর্কে একটু পরেই না হয় আমরা শুনবো, এখন ওই বাক্যটাতে ফিসকাল শব্দ রেখেই বাদ বাকি যেটা বাংলা করলাম এটা দিয়ে বাক্যটা পুরো করো তো।
ঠিক আছে, বাংলায় তাহলে আমরা এরকম করে বলতে পারি, তারা বলছেন এটা কেবলমাত্র অস্থায়ী বিলম্ব এবং তা কর ও ব্যয় নির্বাহ মিলিয়ে ক্রমবর্ধমান ফিসকাল ঘাটতির অন্তর্নিহিত সমস্যাগুলো ঠিক করতে পারে না।
বাহ, এবার একদম ঠিক হয়েছে, আর বাকি রইল তাহলে ফিসকাল শব্দটা।
জি,
এবার শোনা যাক ফিসকাল শব্দের ব্যাখ্যা এবং এর অর্থ।
The word fiscal has to do with money. It refers to the budget policies of businesses and governments.
এখন বলো দেখি সাবরিনা কতটুকু কি বুঝলে?
হ্যাঁ, আমার মনে হচ্ছে যে ফিসকাল শব্দটি খুব সম্ভবত টাকা পয়সা সংক্রান্ত কোনো একটা শব্দ হবে।
আর কিছু?
হ্যাঁ, এখানে তো একথাও বলেছে যে এটি ব্যবসা এবং সরকারের বাজেট নীতি প্রসঙ্গে বলা হয়।
বাহ, দারুণ অনুবাদ করেছো তুমি।
হ্যাঁ, কিন্তু এখানে এই যে ফিসকাল শব্দটির ব্যাখ্যা, মানে এক কথায় এই ফিসকাল শব্দটির কি কোনো বাংলা আছে?
হ্যাঁ, অবশ্যই আছে। এক কথায় এর বাংলা হলো আর্থিক।
আচ্ছা, তাহলে কি এটা মানে অর্থনৈতিকও হতে পারে?
না, অর্থনৈতিক শব্দটার ইংরেজি আসলে হচ্ছে ইকোনমিক, সেটা আবার অর্থের নীতি বিষয়ক। আর সরাসরি অর্থ সম্পর্কিত এই শব্দটি হচ্ছে আর্থিক বা ফিসকাল। এই ফিসকাল শব্দের আরও একটা ইংরেজি আছে, আর সেটা হলো ফিনান্সিয়াল।
হ্যাঁ, এই শব্দটিও কিন্তু আমি আগে শুনেছি।
সোনারি কথা শব্দটা। এবার শোনা যাক খবরের পরের অংশটি।
Our news story is about U.S. fiscal policy. It is about how money is raised through taxes and how the money is spent.
Now, when you hear the word fiscal, your American English will be good enough to know what this news word means.
যে আমাদের সংবাদ প্রতিবেদনটি হচ্ছে যুক্তরাষ্ট্রের আর্থিক নীতি সম্পর্কিত। এটি হচ্ছে করের অর্থ ব্যয় করা হয়।
তাহলে সাবরিনা, তুমি কি বলতে পারবে যে ফিসকাল পলিসি বা আর্থিক নীতিটা কি?
হ্যাঁ, আর্থিক নীতি হচ্ছে অর্থ আয় ব্যয় সংক্রান্ত নীতি।
বাহ, তোমার উত্তর তো হলো একেবারে খাঁটি অর্থনীতিবিদদের মতো।
তাই বুঝি?
হ্যাঁ, একদম তাই। আর আমার এটা বুঝতে একটুও এখন বাকি নেই যে তুমি গোটা বিষয়টাই ভালোভাবে বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো ফিসকাল শব্দের মানে এবং এর প্রয়োগ।
হ্যাঁ, ঠিক বলেছেন, সেটুকু আমি বুঝতে পেরেছি।
তাহলে আজকের এই আলোচিত কথাগুলো মাথায় রেখেই খানিক পরেই আমরা শেষ করছি আজকের নিউজ ওয়ার্ডস এর এই আয়োজন, কি বলো?
হ্যাঁ, নিশ্চয়ই, আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে এই অনুষ্ঠানটি রেডিও ছাড়া আর কোথায় শুনতে পারবে আমাদের দর্শক শ্রোতারা, সেটা কি আপনি একটু জানিয়ে দেবেন?
ও হ্যাঁ, নিশ্চয়ই। আসলে যথারীতি আবারও আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমাদের এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানটি রেডিওতে তো আপনারা শুনতেই পাবেন, তাছাড়া আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকেও শুনতে এবং দেখতে পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েব পেজের ঠিকানা, www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
আর এবার তাহলে নিউজ ওয়ার্ডস এর এই আয়োজন থেকে ওঠার পালা। আর ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।